বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ মঙ্গলবার 20 সেপ্টেম্বর, 5 আশ্বিন এবং ফার্সি 29 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন, আমেরিকায় জব্দ করা ইরানের সম্পদ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক আদালতে তেহরানের মামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে ইসলাম বিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর সাম্প্রতিক হামলা সম্পর্কে একটি আলোচনা। কথাবার্তার পর রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন একাধিপত্যবাদ থেকেই বর্তমান বিশ্বের সব সমস্যা সৃষ্টি হয়েছে। লেবাননে পাঠানোর জন্য তেল ভর্তি জাহাজ প্রস্তুত রেখেছে ইরান, রওনা হবে 2-1 সপ্তাহের মধ্যেই। ভারতে ইলিশ রপ্তানি বন্ধের জন্য বাংলাদেশের আদালতে রিট, নয়াদিল্লি লাদাখ সীমান্তের কিছু ভূখণ্ড ছেড়ে দিয়েছে বলে অভিযোগ। এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেদেশের আদালত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন বর্তমান বিশ্ব বেশ কিছু সাধারণ সমস্যার মুখোমুখি রয়েছে এবং এর সবগুলোই একাধিপত্যবাদ থেকে সৃষ্টি হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক শহরে পৌঁছার পর তিনি এই মন্তব্য করেন। নিউ ইয়র্ক সফরকালে এবং জাতিসংঘের বক্তৃতায় তিনি কোন বিষয়টিকে তুলে ধরবেন বলে চিন্তা করছেন, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রাইসি বলেন বিভিন্ন ইস্যুতে তিনি ইরানের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার সুযোগ নেবেন। এ সময় তিনি বলেন জাতিসংঘকে সত্যিকার অর্থেই সব দেশের সংস্থায় পরিণত করতে হবে, শুধুমাত্র শক্তিশালী দেশগুলোর সংস্থায় পরিণত হওয়া উচিত হবে না। ইরানি প্রেসিডেন্ট বলেন এই সমস্যা যেহেতু সাধারণ সমস্যা এবং এখানে বিশ্বের সবাই ভোগান্তির মুখে পড়েছে, সে কারণে সম্মিলিতভাবে এর সমাধান করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞাকে তিনি শক্তিশালী রাষ্ট্রগুলোর বড় অস্ত্র হিসেবে মন্তব্য করেন। নিষেধাজ্ঞাকে বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হয় বলেও তিনি মন্তব্য করেন। ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বলেছেন নিষেধাজ্ঞা ইরানের জন্য শাপে বর হয়েছে, নিষেধাজ্ঞার কারণে সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়েছে। তিনি আজ বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি আরও বলেন ইরানি বিশেষজ্ঞদের শক্তি ও সামর্থ্যের উপর ভর করেই স্বনির্ভরতা এসেছে। বিমান বাহিনীর গত চারটি মহড়ায় বিদেশি কোনো অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করা হয়নি। ইরানের সামরিক নীতি প্রসঙ্গে হামিদ ওয়াহিদি বলেন, ইরানের নীতিকৌশল প্রতিরক্ষামূলক। প্রতিবেশী দেশগুলো এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে ইরানের সামরিক সক্ষমতা তাদের জন্য ক্ষতি বয়ে আনবে না, বরং তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। এ অঞ্চলের বাইরের কোনো শক্তির এখানে এসে নাক গলানোর দরকার নেই, বাইরের কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরান 1979 সালে বিপ্লবের পর থেকেই স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সামরিক খাতসহ বিভিন্ন অঙ্গনে অভাবনীয় সাফল্য এসেছে। লেবাননে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস জানিয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তেহরান লেবাননে তেলবাহী জাহাজ পাঠাতে প্রস্তুত রয়েছে। লেবাননের মজুদ তেল ফুরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ইরান এই ঘোষণা দিল। লেবাননের আলমানার টেলিভিশন চ্যানেলকে ইরানের দূতাবাস জানিয়েছে, তেল ভর্তি জাহাজ প্রস্তুত রয়েছে এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তা বৈরুতের উদ্দেশ্যে রওনা দেবে। আলমানার টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে লেবাননের একটি প্রতিনিধি দল তেহরান সফর করেছে। এর মধ্যে বিশেষভাবে ইরান থেকে লেবাননের তেল নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিদ্যুতের চলমান সংকট দূর করার জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা হয়েছে। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং জ্বালানি মন্ত্রী ওয়ালিদ ফাইয়াজ ইরান থেকে জ্বালানি সংগ্রহের ব্যাপারে একমত হন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আজারবাইজানের মধ্য দিয়ে রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে। দুই মাস আগে ইরান এবং রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই হয় এবং ওই চুক্তির আওতায় ইরান এই গ্যাস আমদানি করবে। এই গ্যাস সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য ব্যবহারের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরান প্রতিদিন রাশিয়া থেকে 90 লাখ ঘনমিটার তেল কিনবে এবং চুক্তি অনুযায়ী ইরানের দক্ষিণে অবস্থিত রাশিয়ার ক্রেতাদেরকে সরবরাহ করার জন্য আরও 60 লাখ ঘনমিটার গ্যাস নেবে ইরান। ইরানের তেল মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তথ্যের বরাত দিয়ে ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে ইরান এবং রাশিয়ার মধ্যে যে $4,000 কোটি অর্থনৈতিক চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে ইরান এই গ্যাস কিনবে। ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি NIOC এবং রাশিয়ার গ্যাস প্রম কোম্পানির মধ্যে এই চুক্তি হয়েছিল। এর আগে অন্য এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তুর্কমেনিস্তানের মাধ্যমে ইরান রাশিয়ার গ্যাস গ্রহণ করবে। এটি মূলত ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস বিনিময় চুক্তি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে বাংলাদেশের হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ওই আবেদনে ভারতে ইলিশ মাছ স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের মানুষদের বঞ্চিত রেখে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে আজ মঙ্গলবার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিট আবেদনে ভারত সহ অন্য কোনো দেশে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে এবং ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও অত্যধিক দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এই ইলিশ মাছ কেনার কথা চিন্তাও করতে পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত জনগণও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। ইলিশ মাছের দাম 1600 থেকে 1800 টাকা পর্যন্ত কেজিতে গিয়ে ঠেকেছে। অপরদিকে বাংলাদেশের এই ইলিশ মাছ ভারতে মাত্র $10 প্রায় 950 টাকা কেজি দরে রপ্তানি করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। রিট আবেদনে বিবাদীদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান কর্তব্য, অপরদিকে জনগণের স্বার্থে সর্বদা নিয়োজিত থাকা বিবাদীদের সাংবিধানিক দায়িত্ব। এর আগে গত 11 সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে এই রিট আবেদনের উপরে শুনানি হতে পারে বলে আবেদনকারী আইনজীবী জানিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন মাদ্রাসায়
চীন এবং ভারতের মধ্যবর্তী লাদাখ সীমান্তের কিছু ভূখণ্ড চীনের কাছে ছেড়ে দিয়েছে ভারত। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, গত কিছুদিন আগে ভারত এবং চীনের মধ্যে গোলযোগপূর্ণ লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে দুই দেশ একটি সমঝোতায় আসে এবং সে অনুসারে লাদাখ সীমান্তে মোতায়েন সেনাদেরকে পিছিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয় লোকজন এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা গার্ডিয়ানকে বলেছে, আগে ভারত যে এলাকার নিয়ন্ত্রণ করত সেখানে এই বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছে। এজন্য ভারতীয় সেনাদেরকে বিতর্কিত সমস্ত জায়গা ছেড়ে দিয়ে পিছিয়ে যেতে হয়েছে এবং সেই জায়গায় এখন চীন সেনা মোতায়েন করেছে। এর আগে 2021 সালে অন্য এক চুক্তির আওতায় ভারত সীমান্তের বেশ কিছু এলাকা চীনের কাছে ছেড়ে দেয়। ওই এলাকার নির্বাচিত কাউন্সিলর কঞ্চক স্তানজিন গার্ডিয়ানকে বলেছেন, আগে আমরা চীনের সামরিক আগ্রাসনের ব্যাপারে উদ্বেগে থাকতাম, এখন ভারত সরকার আনন্দের সাথে চীনের কাছে আমাদের ভূমি ছেড়ে দিচ্ছে। এর আগেও অনেক ভূমি ছেড়ে দিয়েছে সরকার। ভারতের পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে শূন্য পদে নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের দপ্তরে স্মারকলিপি দিয়েছে সংখ্যালঘু যুব ফেডারেশন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন মাদ্রাসায় শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের স্মারকলিপি দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। আজ মঙ্গলবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল মাদ্রাসা সার্ভিস কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। এ প্রসঙ্গে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান আজ রেডিও তেহরানকে বলেন,
প্রায় এক দশক রাজ্যের মাদ্রাসাগুলি শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে বিভিন্ন মাদ্রাসায় পঠন পাঠন চূড়ান্ত ভাবে ব্যাঘাত ঘটছে। আজকে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে গিয়েছিলাম যাতে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়।
বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আরো বলেন, মাদ্রাসাগুলোর যে ইসলামী ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিধি অনুযায়ী ইসলামিক স্টাডিজ এবং কালচার সমৃদ্ধ জ্ঞান আছে এমন শিক্ষক নিয়োগ করতে হবে, কিন্তু সার্ভিস কমিশন ওই বিষয়ে চূড়ান্ত অবজ্ঞার মধ্যে দিয়ে শিক্ষক নিয়োগ করছে। যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল সেটাও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন মোহাম্মদ কামরুজ্জামান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেদেশের আদালত। তারা বলেছে, ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ তা সন্ত্রাসবাদের মধ্যে পড়ে না। দুজন পুলিশ অফিসার ও নারী বিচারককে উদ্দেশ্য করে 20 আগস্ট একটি র্যালিতে ইমরান খান যে মন্তব্য করেছিলেন সেটাকে হুমকি হিসেবে তুলে ধরে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। নিজ দলের সদস্য শাহবাজ গিলকে জেলে পাঠানোয় ইমরান খান ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও নারী বিচারক জেবা চৌধুরীর উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের ছেড়ে দেব না। এরপরে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা করা হয়, কিন্তু এই মামলা থেকে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান যেসব মন্তব্য করেছেন সেগুলো সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় পড়ে না, তবে ইমরান খানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি থাকবে, এখন এটি সাধারণ মামলা হিসেবে পরিচালিত হবে। মিয়ানমারের উত্তরের সাগাইং অঞ্চলে একটি স্কুলে সেনাবাহিনীর হামলায় অন্তত 11 শিশু নিহত হয়েছে। এছাড়া আরও 15টি শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। হেলিকপ্টার থেকে নির্বিচারে সেখানে গুলি চালানো হয় বলে বিভিন্ন সূত্র আজ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সেদিন সেনাবাহিনী লেত ইয়েতকোন গ্রামে মন্দির পরিচালিত একটি স্কুলে গুলি চালায়। স্কুলে হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, বিদ্রোহীরা ওই স্কুলে লুকিয়ে আছে এমন খবর পাওয়ার পর তারা সেখানে অভিযান চালায়। এই স্কুলের শিক্ষার্থীদের বয়স 6-14 বছরের মধ্যে। ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, আকাশ থেকে নির্বিচারে গুলি চালিয়ে ওই শিশুদের হত্যা করা হয়েছে। সংস্থাটি থেকে নিখোঁজ 15 শিশুকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত বছর 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে পুনরায় মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে জান্তা সরকার বিরোধী বিক্ষোভে 1,500-এরও বেশি সাধারণ মানুষের প্রাণ গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিদ্রোহী দলের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। রাশিয়া থেকে চীনে যাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিতে যাচ্ছে মস্কো। আজ রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস কোম্পানি গ্যাসপ্রম একথা জানিয়েছে। কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, 22-29 সেপ্টেম্বর পাইপলাইনে রুটিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। গ্যাস পাইপলাইনটিতে বছরে 2 বার এভাবে রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। এই রক্ষণাবেক্ষণের কাজ করা হয় বসন্তকালে এবং শরৎকালে। গ্যাসপ্রম এবং চীনের মধ্যে যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে এভাবেই রক্ষণাবেক্ষণের রুটিন ঠিক করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান সোমবার তার আটককৃত সম্পদ ফিরিয়ে আনার জন্য নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরান সোমবার তার আটককৃত সম্পদ ফিরিয়ে আনার জন্য আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের লক্ষ্যে নিউ ইয়র্ক সফরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইরান প্রায় $2 বিলিয়ন অর্থমূল্যের আটককৃত সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করেছে। এই সপ্তাহে আন্তর্জাতিক আদালত ইরানের জব্দ করা সম্পদ বিষয়ক মামলার প্রথম শুনানি করবে। আন্তর্জাতিক বিচার আদালতে ইরান তার অভিযোগে বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে 1955 সালের চুক্তি লঙ্ঘন করেছে। এই চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক এবং কনস্যুলার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে যে তেহরানের অনথিভুক্ত নানা কর্মকাণ্ডের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহার করা হবে। আমেরিকার ইরান বিরোধী তৎপরতার ধারাবাহিকতায় মার্কিন বিচার আদালত দাবি করছে যে 1983 সালের 23 অক্টোবর লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন সেনাবাহিনীর দপ্তরে বোমা হামলায় নিহত 241 সেনার পরিবারের সদস্যরা ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে চায়। 2016 সালের 20 এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট নিউ ইয়র্কে জব্দ করা ইরানের $1.75 বিলিয়ন অর্থমূল্যের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমোদন দেয়। ইরানের আটককৃত সম্পদ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত পদ্ধতির কাঠামোর আওতায় নেওয়া হয়েছিল। মার্কিন সুপ্রিম কোর্ট আমেরিকায় থাকা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে যখন কোনো আন্তর্জাতিক আদালত লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তরে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ইরানকে দায়ী করে কোনো রায় দেয়নি। কেবলমাত্র ইরানের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে এবং তেহরান যাতে তার সম্পদের উপর প্রবেশাধিকার না পায় তার জন্য আমেরিকার বিচার ব্যবস্থা বহুবার কোনো ধরনের বৈধ প্রমাণ ছাড়াই সন্ত্রাসী ঘটনাগুলোতে ইরানকে জড়িয়ে রায় দিয়েছে। অন্যদিকে মার্কিন সরকার 2001 সালের 11 সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় যেসব দেশের সন্ত্রাসীরা মার্কিন নাগরিকদের হত্যা করেছে সেইসব দেশের সরকারের সাথে কেবল ঘনিষ্ঠ সম্পর্কই রাখছে না, বরং তারা সবসময় এসব দেশকে, বিশেষ করে সৌদি আরবের মতো সরকারকে, মার্কিন বিচার ব্যবস্থার আড়ালে রাখতে কাজ করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম বলেছেন, সেদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে না নিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার। এদিকে আজও বান্দরবানের নাইখংছড়ি সীমান্তের ওপারে থেমে থেমে চলছে গোলাগুলি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
রোহিঙ্গা মিয়ানমারে ফিরিয়ে না নিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার। তবে তাদের এই উস্কানিতে বাংলাদেশ পা দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলম। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কথা জানান।
বাংলাদেশ চরম ধৈর্য সহকারে পরিস্থিতি অবলোকন করতেছে এবং আমরা কোনোভাবেই চাই না এখানে জড়িত হতে, যাতে করে এখানে জড়িত হলে মিয়ানমার একটা সুযোগ পাবে এই রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার জন্য একটা অজুহাত পাবে, সেরকম কোন অজুহাত আমরা মিয়ানমারকে এই মুহূর্তে দিতে চাচ্ছি।
সীমান্তে মিয়ানমারের হটকারিতা ও অন্ধত্বপূর্ণ আচরণ সম্পর্কে অবহিত করতে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আজকের ব্রিফিংয়ে রাশিয়া ও ভারত তাদের প্রতিনিধি পাঠালেও চীনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এর আগে আসিয়ান সদস্য দেশগুলোকে গত সোমবার ব্রিফিং করে সীমান্ত পরিস্থিতি তুলে ধরেছিল সরকার। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম বলেন, আজকের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, তুরস্ক, জাপান সহ প্রায় সবাই অংশ নেন। এর আগে সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছে মিয়ানমার। তাদের দাবি, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান আন্তরিক সম্পর্ক নষ্ট করতে আরাকান আর্মি ও রাখাইনের সশস্ত্র সংগঠন আরসা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টির জন্য দায়ী। গতকাল সোমবার সকালে ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুল করিম খান চৌধুরীর সাথে বৈঠকে মিয়ানমার এই ব্যাখ্যা দেয়। এদিকে আজ মঙ্গলবারও সকাল 7টা থেকে 10টা পর্যন্ত উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তের ওপারে একের পর এক ভারী বিকট শব্দে কেঁপে উঠেছে। এমন অবস্থায় সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছে। এছাড়া আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের আঞ্জুমানপাড়ার বিপরীত দিকে নাফ নদীর ওপার থেকেও থেপে থেপে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সীমান্তের অন্তত 2টি পয়েন্টে ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী। মিয়ানমার থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর হামলা এবং বাংলাদেশে বেসামরিক জনগণ হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও প্রত্যাশা করেছে তারা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে ইসলাম বিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর সাম্প্রতিক হামলা সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
সালমান রুশদি একজন ইসলাম বিদ্বেষী কুখ্যাত ব্রিটিশ লেখকের নাম। 1988 সালের সেপ্টেম্বরে তার বিতর্কিত স্যাটানিক ভার্সেস অর্থাৎ শয়তানের পদাবলী বইটি বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল। সম্প্রতি রুশদির ওপর হামলার ঘটনা আবারও সবাইকে মুসলিম বিদ্বেষী এই লেখকের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এ সম্পর্কিত আলোচনার আজ শুনুন দ্বিতীয় ও শেষ পর্ব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
এ সংক্রান্ত আলোচনার গত পর্বে আমরা ব্রিটেনের এক অমুসলিম গবেষক মিসেস কার্ন আর্মস্ট্রং এর লেখার মোহাম্মদ বইটির কথা উল্লেখ করেছিলাম। এ বইয়ে তিনি মানব জাতির ইতিহাসে বিশ্বনবীর ব্যক্তিত্বের ব্যাপক প্রভাবের কথা স্বীকার করেছেন। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা এবং এর পরপরই ইসলাম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরুর আগে মিসেস কার্ন আর্মস্ট্রং তার এই বইটি লিখেছিলেন। বইটির দ্বিতীয় সংস্করণের নতুন ভূমিকায় লেখিকা বলেছেন, নিউ ইয়র্কে ওই সন্ত্রাসী হামলার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। তিনি এও বলেছেন, ইসলাম শব্দের অর্থই হচ্ছে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং ইসলামের মূল শিক্ষা হচ্ছে অপরের জন্য শান্তি কামনা করা। মহানবী হজরত মুহাম্মদ এর ব্যক্তিগত জীবন চরিত্রেও ওই নীতিরই প্রতিফলন লক্ষ্য করা যায়, কারণ মহানবী এমন এক যুগে বার্তাবাহকের দায়িত্ব পালন করেছিলেন যখন আরব সমাজ দ্বন্দ্ব, সংঘাত, হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণতা ও অজ্ঞতায় নিমজ্জিত ছিল। কিন্তু মহানবী ওই সমাজ থেকে এসব অজ্ঞতা ও সামাজিক অনাচার সমূলে উৎখাত করেছিলেন।
ব্রিটেনের এই অমুসলিম লেখিকা মিসেস কার্ন আর্মস্ট্রং তার মোহাম্মদ বইটিতে আরো বলেছেন, বিশ্বনবী তার সমগ্র জীবনে এটা দেখিয়ে দিয়েছেন যে সব কিছুর আগে আমাদেরকে অবশ্যই স্বার্থপরতা, ঘৃণা ও বিদ্বেষ পরিহার এবং অন্যের মতামতকে উপেক্ষা করার নীতি থেকে দূরে থাকতে হবে, তবেই আমরা পারস্পরিক সহাবস্থানের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল বিশ্ব তৈরি করতে পারব যেখানে কোনো ধরনের জুলুম, অন্যায় ও বৈষম্য থাকবে না। যাই হোক, ইসলামের সৌন্দর্য ও মুসলমানদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চরিত্র হরণের জন্য শত্রুরা সবসময় চেষ্টা চালিয়ে এসেছে। ইসলামের যৌক্তিক অবস্থানের কাছে হেরে গিয়ে পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী প্রচার মাধ্যমগুলো ইসলাম অবমাননার পথ বেছে নিয়েছে। খোদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও তার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। মক্কার মুশরিকরা বিশ্বনবীর যৌক্তিক অবস্থান ও উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে জানা সত্ত্বেও নিজেদের অন্যায় আচরণ সংশোধন না করে উল্টো বিশ্বনবী যখন কথা বলতেন তখন তারা হইচই শুরু করে দিত যাতে নবীর কথা কেউ শুনতে না পারে। অন্যদিকে সাধারণ মানুষকে তারা নিজেদের দিকে টানার চেষ্টা করত।
মক্কার মুশরিকরা যেমন সাধারণ মানুষকে বিশ্বনবীর বিরুদ্ধে খেপিয়ে তুলে নিজেদের দিকে টানার চেষ্টা করত, ঠিক তেমনি বর্তমান যুগেও পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী কুচক্রি মহল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সহ ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বিরুদ্ধে ভিত্তিহীন নানা অপপ্রচার চালিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। এ প্রসঙ্গে বাক স্বাধীনতার দোহাই দিয়ে বিশ্বনবীকে অবমাননা করে কার্টুন চিত্র প্রকাশের কথা উল্লেখ করা যায়। ইউরোপীয় সরকারগুলো নিজেদেরকে বাক স্বাধীনতার ধ্বজাধারী বলে মনে করেন এবং এ স্বাধীনতাকে তারা অন্য সব কিছুর চাইতে অগ্রাধিকারযোগ্য বিষয় হিসেবে দাঁড় করিয়েছে। এমনকি অন্য ধর্মের মর্যাদা রক্ষার বিষয়টিকেও তারা আমলে নিচ্ছে না। অথচ এটা সবারই জানা আছে যে স্বাধীনতা মহান ব্যক্তিত্বদের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই করা হয়, সেই স্বাধীনতা অবশ্যই পরিত্যাজ্য, কেননা তা মানব সমাজের চেতনা ও বিবেকের পরিপন্থী।
বাক স্বাধীনতার ধোয়া তুলে মানব জাতির শ্রেষ্ঠ আদর্শ ও আধ্যাত্মিক সম্পদ ধ্বংস করা সম্ভব নয়। যে কোনো দেশের আইনে স্বাধীনতারও একটা সীমাবদ্ধতা রয়েছে এবং অন্যের মর্যাদা ক্ষুণ্ণ করে যা ইচ্ছা তাই বলার নাম স্বাধীনতা নয়। পৃথিবীর সব চিন্তাবিদরা এ বিষয়ে একমত যে মানুষের কর্ম ও আচরণ অবাধ নয়, বরং এক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকা উচিত। কোনো কোনো খবরে জানা গেছে সালমান রুশদির প্রাণ রক্ষায় তার নিরাপত্তার জন্য এ পর্যন্ত লাখ লাখ ডলার ব্যয় করা হয়েছে, কিন্তু এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেও তার উপর হামলার ঘটনা থেকে বোঝা যায় বিশ্বনবীকে অবমাননার ঘটনা আজও মুসলমানদের মনে দাগ কেটে আছে এবং সুযোগ পেলেই মুসলমানেরা রুশদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে রুশদিকে রক্ষার চেষ্টা, মানবাধিকার ও বাক স্বাধীনতা রক্ষার দাবিদার পাশ্চাত্যের জন্য কেলেঙ্কারি বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশ্চাত্য যতই রুশদিকে সমর্থন দেবে ততই তাদের কেলেঙ্কারির বোঝা ভারী হতে থাকবে।
সালমান রুশদির উপর হামলার ঘটনায় আফগানিস্তানের জনমনে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। রুশদির উপর চাকু নিয়ে হামলার ঘটনাকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের আপামর জনসাধারণ। এ সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB-র সংবাদদাতার কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আফগান নাগরিকরা। কাবুলের কয়েকজন অধিবাসী বলেছেন, যারা ইসলামী বিশ্বাস ও চেতনায় আঘাত হানবে তাদের বেঁচে থাকার অধিকার নেই এবং তাদেরকে তাদের অপরাধের শাস্তি পেতে হবে। কয়েকজন আফগান নাগরিক বলেছেন, সাম্প্রতিক হামলায় সালমান রুশদি মরে গেলেই ভালো হতো। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সালমান রুশদির উপর হামলাকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন আফগান নাগরিকরা। তারা হামলাকারী হাদি মাতারের ছবি প্রকাশ করে তাকে মুসলিম বিশ্বের বীর বলে উল্লেখ করেছেন।
রুশদির ওপর হামলার ঘটনা ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরান হামলার ঘটনার সঙ্গে জড়িত না এবং ইরানের দিকে অভিযোগের আঙুল তোলার অধিকার কারো নেই। ইরানের সংবাদ মাধ্যমে রুশদির ওপর হামলাকে সৃষ্টিকর্তার দেয়া শাস্তি বলে উল্লেখ করা হয়। এই হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, রুশদি তার লেখায় যেভাবে ধর্মকে অবমাননা করেছে সেটাকে বাক স্বাধীনতার দোহাই দিয়ে সমর্থন করা যায় না। এই হামলায় আমরা সালমান রুশদি ও তার সমর্থকদের ছাড়া অন্য কাউকে দোষারোপ করা এমনকি নিন্দার যোগ্য বলেও মনে করি না।
তো শ্রোতা বন্ধুরা, কুখ্যাত ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদির উপর সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী দর্পণের আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
সাপ্তাহিক আয়োজন দর্পণে ইসলাম বিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির উপর সাম্প্রতিক হামলা সম্পর্কে আলোচনা শুনছিলেন। এবার রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আজ 20 সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের কয়েকটি খবরের শিরোনাম। পক্ষে বিপক্ষে বিতর্ক, 8,711 কোটি টাকার ইভিএম কিনতে ইসির প্রকল্প, রোহিঙ্গাদের ফেরত না নেয়ার অজুহাতে সুযোগ দিতে চায় না যুগান্তর। ইত্তেফাকের শিরোনাম, বন্ধুকে আটক রেখে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, 3 যুবক গ্রেপ্তার। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে হাইকোর্টের রিট। মানবজমিন, প্রথম আলোর শিরোনাম, ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছেই, 15 গ্রামের মানুষ আতঙ্কে। রাজশাহীতে অধ্যক্ষকে এমপির মারধরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বাংলাদেশ প্রতিদিন, আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ, কালের কণ্ঠের শিরোনাম। কলকাতার শিরোনাম, ভারতের মানচিত্র থেকে বাদ অরুণাচল, লাদাখ। এসসিওতে চীনা কীর্তি ঘিরে বিতর্ক তুঙ্গে, সংবাদ প্রতিদিন। ভিডিও ফাঁস করা ছাত্রী নিজেই ব্ল্যাকমেলিং এর শিকার, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে কাণ্ডে নয়া মোড়। আজকাল প্রবীণ নেতাদের জন্য সময় নেই রাহুল প্রিয়াঙ্কার, তাই দলে অসন্তোষ, মত হিমাচলের কংগ্রেস নেত্রীর। আনন্দবাজার পত্রিকা।
শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 2014 সালে সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সরকার, কেন এই উদ্যোগ, আপনার কি মনে হয়?
আপনাকে ধন্যবাদ। 2014 সালের আগে যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে, রাজনৈতিক ডামাডোল এবং সহিংসতার ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে সরকার অনেকগুলো মামলা করেছিল সেই সময়কার বিরোধী দলের নেতা কর্মীদের নামে। সেই সমস্ত মামলার এখন দ্রুত নিষ্পত্তি করতে চাইছে সরকার। এ খবরের মূল যে বিষয়বস্তু আমি মনে করি সেটি হচ্ছে যে সামনে নির্বাচন, নির্বাচনে প্রধানত বিএনপি অনেক বড় প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক হিসাব কিতাব বিভিন্ন রকমের তথ্য উপাত্ত যাই বলুক না কেন, বাস্তবতা হচ্ছে যে বিএনপি বাংলাদেশে এখনো অন্যতম প্রধান দল এবং আওয়ামী লীগের জন্য অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো দল, এবং একথা মাঠে ময়দানে খুব আছে যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিএনপির অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। আমি ব্যক্তিগতভাবে নিজেও এমনটি মনে করি। তো যে কথা বলছিলাম যে এই যে নির্বাচন সামনে আসছে, এর আগে বিএনপি যাতে খুব স্ট্রং পজিশনে না যেতে পারে সাংগঠনিকভাবে, এই জন্য সারা দেশের যে সমস্ত নেতাকর্মীর নামে মামলা রয়েছে সেই সমস্ত মামলা যদি দ্রুত নিষ্পত্তি করা যায় এবং রায় হয়, তো অনেকের বিরুদ্ধেই হয়তো এই রকম ব্যবস্থা হবে যে তারা দোষী সাব্যস্ত হবেন, জেল জরিমানা হবে, হয়তো যারা আত্মসমর্পণ করবেন না আদালতে তারা পালিয়ে পালিয়ে বেড়াবেন। তার মানে নির্বাচনের মাঠটা মূলত অনেকটা নিরাপদ হয়ে যাবে সরকার বা আওয়ামী লীগের জন্য। এটা একটা কারণ হতে পারে, এই বিশ্লেষণটা শুধু আমার না, এটা অনেকেরই, এবং বিরোধী দলের অভিযোগ মূলত এটাই।
জাতিসংঘকে সত্যিকার অর্থে সব দেশের সংস্থা হতে হবে, এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাহলে কি জাতিসংঘ এখন সবার নয়?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তিনি নিউ ইয়র্কে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে। সেখানে পৌঁছে তিনি বক্তব্য দিয়েছেন, যেটি তার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, জাতিসংঘকে এমন সংস্থায় পরিণত করা উচিত যে সংস্থা বিশ্বের সব রাষ্ট্রের কথা বলবে, সব রাষ্ট্রের হবে। আপনি যে প্রশ্ন করেছেন যে তাহলে জাতিসংঘ কি এখন গুটিকতক রাষ্ট্রের, সব রাষ্ট্রের নয়, নিশ্চয়ই নয়। কারণ হচ্ছে যে জাতিসংঘের যদি আপনি কাঠামোগত দিকটা যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে এর যে স্থায়ী 5 সদস্য রয়েছে তারা সারা বিশ্বের বিশেষ ক্ষমতাধর রাষ্ট্র, এবং তাদের কথাই অনেক কিছু সিদ্ধান্ত হয়, এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই 5 স্থায়ী সদস্যের কারণে অনেক ক্ষেত্রে সুষ্ঠু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ যদি কোনো রাষ্ট্র ভেটো দেয়, তাহলে সেই ব্যাপারটা যতই ন্যায্য হোক না কেন, ওই ওই একটি রাষ্ট্রের ভেটোর মুখে ওই ন্যায্য বিষয়টি নাকচ হয়ে যাবে। আবার আমেরিকা যেহেতু সেই দেশে জাতিসংঘ প্রতিষ্ঠার সুযোগ দিয়েছে, সেক্ষেত্রে আমেরিকা একটা নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে, কোন দেশ আসতে পারবে কোন দেশ আসতে পারবে না, কাকে ভিসা দেবে কাকে ভিসা দেবে না, এই সমস্ত সব কিছু ডিসিশন নেয় আমেরিকা। অর্থাৎ এটা বিশ্ব সংস্থা হলেও আমেরিকার ভূখণ্ডে অবস্থিত হওয়ার কারণে, আমেরিকা শক্তিশালী দেশ হওয়ার কারণে আমেরিকা এ ব্যাপারে সবকিছু সিদ্ধান্ত নেয়, কন্ট্রোল করে। ফলে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে জাতিসংঘ সমস্ত দেশের, সারা বিশ্বের না হয়ে গুটিকতক রাষ্ট্রের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের মানচিত্র থেকে বাদ অরুণাচল, লাদাখ, এসসিওতে চীনা কীর্তি ঘিরে বিতর্ক তুঙ্গে। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সাংহাই কোঅপারেশন সম্মেলনে চীনের পক্ষ থেকে যে মানচিত্র প্রকাশ করা হয়েছিল সেখানে ভারতের মূল ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ এবং লাদাখকে, এমনকি কাশ্মীরকেও দেখানো হয় পাকিস্তানের অংশ হিসেবে। স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে ঘটনায়, পাশাপাশি চীনের এই প্রবণতাকে মারাত্মক বলেও মনে করছে ওয়াকিবহল মহল। যেহেতু বিকৃত মানচিত্র পেশ করার মঞ্চ হিসেবে সরাসরি এসসিও সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিয়েছে তারা, আরও বিস্ময়কর বিষয় ছিল ওই সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন খোদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সভাপতি পদের জন্য লড়াইয়ে থারুর বনাম গেহলট, কার পাল্লা ভারী? সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রায় তিন দশক বাদে অগান্ধী সভাপতি পেতে চলেছে কংগ্রেস। এখন পর্যন্ত যা খবর তাতে গান্ধী পরিবারের কোনো সদস্য এবারে সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যদিও শেষ মুহূর্তে রাহুল গান্ধীকে সভাপতি পদে চেয়ে সাতটি প্রদেশ কমিটি প্রস্তাব গ্রহণ করেছে। তবে তাতেও রাহুলের মত বদলের কোনো ইঙ্গিত মেলেনি, অতএব লড়াই এবার অগান্ধীদের। এদিকে আনন্দবাজার পত্রিকার এক খবরে লেখা হয়েছে, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের আঁচ এবার হিমাচল প্রদেশে। ভিডিও ফাঁস করা ছাত্রী, নিজেই ব্ল্যাকমেইলিং এর শিকার, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কাণ্ডে নয়া মোড়। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় নয়া মোড় নিয়েছে। ভিডিও ফাঁস করার অভিযোগে তিনজনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ছিলেন এক ছাত্রী এবং সানি মেহতা এবং রঙ্কজ বর্মা নামে আরও দুইজন। নতুন তথ্য, ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ভিডিও ফাঁস করতে বাধ্য করেছিল এই দুইজন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রতিদিনের আয়োজন কথাবার্তা শুনছিলেন, আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজ হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি সাপুরের গল্প। গল্পটি এরকম, বহু কাল আগে এক সাপুর ছিল। সাপ ধরার জন্য ওই সাপুরেকে কখনো পাহাড় পর্বতে, কখনো ডাঙ্গায় জঙ্গলে, কখনো মরুপ্রান্তরে যেতে হতো। এসব এলাকায় গিয়ে সাপুরে সাপ ধরত এবং সেই সব সাপ নিয়ে শহরের বাজারে গিয়ে চিকিৎসকদের কাছে বিক্রি করত। চিকিৎসক সেসব সাপের বিষ বের করে ঔষধ বানাত।
কখনো আবার সাপুরে তার ধরে আনা সাপ দিয়ে বাজারের ব্যস্ত মানুষের ভিড়ে খেলা দেখাত। সাপের খেলা দেখাতে সাপুরে কেবল এক শহরেই ঘুরে বেড়াত না, বরং এক শহর থেকে আরেক শহরে, এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে ঘুরে বেড়াত। মানুষ সাপের খেলা দেখে মজা পেত, খুব আনন্দিত হতো তারা। সাপের খেলা দেখানো শেষ হলে মানুষ সাপুরেকে খুশি হয়ে টাকা পয়সা উপহার দিত। ওই টাকা পয়সা দিয়ে সাপুরে তার জীবন জীবিকা নির্বাহ করত। এরপর কি হলো সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের গল্পের আসরে। মিউজিক বিরতির আগে বলছিলাম যে সাপুরের জীবন জীবিকার আধার হল সাপ বিক্রি করা এবং সাপের খেলা দেখানো। তো একদিনের ঘটনা বলি। সময়টা ছিল শীতকাল, চারদিক ছিল সাদা বরফে আচ্ছাদিত। আমাদের আজকের গল্পের সাপুরে ওই বরফ ঢাকা পাহাড়ের দিকেই পা বাড়ালো সাপ ধরার উদ্দেশ্যে। পিচ্ছিল পার্বত্য পথ ধরে যেতে যেতে সাপুরের নজরে পড়ল বিরাট একটা অজগর সাপ। এত বড় সাপ দেখে সাপুরের নিজেই খানিকটা ভড়কে গেল। কিন্তু সাপটা নড়াচড়া করছিল না, তাই সাপুরে ভাবছিল অজগরটা হয়তো ঘুমোচ্ছে। কিন্তু যখন খুব ভালো করে দেখল তখন বুঝে ফেলল না, ঘুমোচ্ছে না, অজগর সাপটি আসলে মরে পড়ে আছে।
মরা অজগর সাপ দেখতে দেখতে সাপুরের মাথায় একটা বুদ্ধি এলো। মনে মনে ভাবল ভালোই হলো, এই অজগর সাপটা নিয়ে মানুষের ভিড়ে দেখাতে পারলে ভালোই জমবে। আরো ভাবল অজগর সাপটা নিয়ে গিয়ে মানুষের ভিড় জমিয়ে গর্বের সঙ্গে বলবে আমি নিজ হাতে এই অজগরটা মেরেছি। মানুষ তখন ওই মৃত অজগর সাপটা দেখে নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। বিশ্বাস না করে তো উপায় নেই, করতেই হবে। তখন মানুষ আমার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাবে, বলবে বাহ বাহ আজব দুঃসাহসী সাপুড়ে, কতটা অভিজ্ঞ, শক্তিশালী এবং পটু হলে এত বিশাল একটা অজগর সাপ ধরে মেরে ফেলতে পারে। এরকম বীর সাপুড়ের সামনে কোনো বিশাল দৈত্য এসে দাঁড়ালেও সে একটুও ভয় পাবে না। এরপর কি হলো সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম সাপুরের বিচিত্র ভাবনা কল্পনার কথা। উল্টা পাল্টা ভেবে ভেবে সাপুরে মূলত নিজেকেই বোকা বানাচ্ছিল। সাপুরে অজগরটাকে ধরে এমন সব কাজ করছিল যা অন্য কেউ সাহস করার কথা ভাবতেও পারে না। সাধারণত সাপ ধরার যে কৌশল সে ব্যবহার করত সেই সব কৌশলও ভুলে গেল। বিরাট কাজ করে ফেলেছে যে সেরকম ভেবে ভেবে মনে মনে খুব খুশি হল সে। সাপুরে কিন্তু ঠিকই জানত যে সাপ ধরা সহজ কাজ নয়, কিন্তু মরা সাপ মারা তো আর কোনো ব্যাপারই না। শেষ পর্যন্ত ওই মরা অজগর সাপ নিয়ে সে শহরে গেল। শহরটা ছিল বাগদাদ। ওই শহরের অলিতে গলিতে সাপ নিয়ে প্রচার চালালো এবং সবাইকে ওই বিশাল সাপ দেখার জন্য আমন্ত্রণ জানালো।
এভাবে ঘুরে ঘুরে জনগণকে জানান দিয়ে সাপুরে একটা বড় সড়ো আর খোলামেলা জায়গায় গিয়ে সাপ দেখানোর জন্য সমাবেশের আয়োজন করল। সাধারণত সাপের খেলা দেখানোর জন্য যেরকম বেশাতি সাজানো হয় সেভাবেই সাজালো সাপুরে। মানুষজন ধীরে ধীরে এসে ভিড় জমালো। আরো বেশি মানুষ আসার অপেক্ষা করছিল সাপুরে। যত বেশি মানুষ তত বেশি আয়। মানুষ অবশ্য অপেক্ষা করতে চাচ্ছিল না, তাড়াতাড়ি অজগর সাপ দেখার জন্য উৎসুক হয়ে পড়ল তারা। সাপুরে অজগরের মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, সময় মতো খুলবে এরকমই চিন্তা ছিল তার। খুব গভীরভাবে সে খেয়াল করল ঢেকে রাখা কাপড় যেন নড়ছে। ভালো করে দেখল, হ্যাঁ সত্যি অজগর সাপ নড়াচড়া করছে। এরপর কি হলো সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বিরতির আগে বলছিলাম অজগর সাপটা কাপড়ের ভেতর নড়াচড়া করছিল। সাপের নড়াচড়ার বিষয়টা ভিড় জমানো লোকজনও খেয়াল করল। স্বাভাবিকভাবেই একটা গুঞ্জন তৈরি হল, সাপুরে ভীত হয়ে অজগরটাকে দেখছিল। হঠাৎ দেখল অজগর গিঁটগুলো ছিঁড়ে ফেলেছে এবং কাপড়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে। বিশাল অজগর দেখে লোকজন উঠি পড়ি করে পালাতে লাগল। দুঃখজনকভাবে এলোমের অবস্থায় পালাতে গিয়ে পদতলে পিষ্ট হয়ে অনেক মানুষও মারা গেল। সাপুরেও ভয়ে যেন পাথর হয়ে গেল। কিন্তু সে তো ঘোষণা করেছে ওই অজগরটাকে সে নিজে মেরেছে, সে কারণে পিছু হটে যেতে ইতস্তত করল। কেননা যেরকম বীরত্বের কথা সে প্রচার করেছে এখন সে বীরত্ব তো দেখাতেই হবে তাকে। তাই সাপুরে না পালিয়ে উল্টো অজগরের দিকে এগিয়ে গেল, পুনরায় তাকে মেরে দুঃসাহস দেখানোর জন্য।
কিন্তু ফল হলো উল্টো, অজগর সাপই সাপুরেকে খেয়ে ফেলল এবং আরো বহু মানুষকে মেরে ফেলল। সাপুড়ে বেচারা আসলে জানত না বরফের আচ্ছাদনে সাপ ঠান্ডায় জমে গিয়েছিল, শহরে নিয়ে যাওয়ার পর সূর্যের আলোর তাপে আবার জেগে উঠেছিল। সুতরাং না জানার খেসারত দিতে হলো তাকে, জীবন দিয়ে সাপুড়েগিরির অবসান ঘটাতে হলো। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আসরে আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলোর সঙ্গে একটি নতুন খবরও জানিয়ে দেব। ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, একাধিপত্যবাদ থেকেই বর্তমান বিশ্বের সব সমস্যার সৃষ্টি হয়েছে। লেবাননে পাঠানোর জন্য তেল ভর্তি জাহাজ প্রস্তুত রেখেছে ইরান, রওনা হবে এক দুই সপ্তাহের মধ্যেই। ভারতে ইলিশ রপ্তানি বন্ধের জন্য বাংলাদেশের আদালতে রিট। নয়াদিল্লি লাদাখ সীমান্তের কিছু ভূখণ্ড ছেড়ে দিয়েছে বলে অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেদেশের আদালত। নতুন একটি খবর। রাশিয়ার সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওরালকেম বিনামূল্যে আফ্রিকার দেশগুলোকে সার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা দিমিত্রি কোনায়েব এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আজকের বিশ্ব পরিস্থিতি সত্যি অনেক খারাপ। বহুদিন ধরে আফ্রিকা মহাদেশ ক্ষুধা পীড়িত এবং এ অবস্থায় সার উৎপাদনকারী কোম্পানি হিসেবে আমরা এই মহাদেশকে বিনামূল্যে সার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা বিশ্ব খাদ্য সরবরাহ চেইনের অংশ। বলা হচ্ছে, মানবিক সহায়তার অংশ হিসেবে রাশিয়া 25,000 টন সার রিপাবলিক অব টোগোতে পাঠানো হবে। ওরালকেম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার তথ্য মতে, তার দেশে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যার কারণে রাশিয়ার খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। এখন রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ সার বাইরে পাঠাতে পারে। সম্প্রতি উজবেকিস্তানের সমরকান্দ শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বিভিন্ন বন্দরে রাশিয়ার 3,00,000 টন সার নিয়ে কয়েকটি জাহাজ আটক রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।